আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের প্রীতি মানুষ তাকে আমরা স্মরণ করব। আজকে যে ওয়াইফাই নিয়ে আমরা এত হুড়াহুড়ি করছি আর কি, এই ওয়াইফাই এর জনক ছিলেন আর কি, এবং জনক হিসেবে তিনি স্বীকৃতি পান তার মৃত্যুর 80 বছর পরে আর কি। এবং একজন মানুষ যে কত প্রতিকূলতাকে অতিক্রম করতে পারেন প্রোঅ্যাক্টিভ থাকলে, তিনি তার জ্বলন্ত উদাহরণ। তিনি হচ্ছেন আমাদের দেশের কৃতি সন্তান বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। আসলে বাংলা ভাষায় তিনি প্রথম বিজ্ঞান এবং সায়েন্স ফিকশন লেখেন। তার পিতৃভূমি ছিল বিক্রমপুর। তিনি জন্মগ্রহণ করেন ময়মনসিংহে। তার বাবা ভগবান চন্দ্র বসু ডিপটি ম্যাজিস্ট্রেট ছিলেন ইংরেজ সরকারের আমলে। তার ছেলে স্বাভাবিকভাবেই তাকে, এখন যেরকম আমরা ইংলিশ মিডিয়ামটাকে মনে করি যে কি, এটা হচ্ছে জাতে ওঠার প্রতীক, সেই সময় যারা ইংরেজ সরকারের চাকরি করতেন তাদের সন্তানকে ইংরেজি স্কুলে পড়ানোটা ছিল আভিজাত্যের প্রতীক। কিন্তু ভগবান চন্দ্র বসু খুব আত্মমর্যাদা সম্পন্ন মানুষ ছিলেন এবং তিনি চাইলেন যে ইংরেজি শিক্ষার আগে তার সন্তান বাংলা শিখুক, মাতৃভাষা শিখুক, তারপর না হয় বিদেশি ভাষা শিখুক। তিনি স্বদেশী স্কুলে ভর্তি করে দিলেন এবং 1915 সালে বিক্রমপুরে জগদীশচন্দ্র বসু এক বক্তৃতায় সেই সময়কার অবস্থা বলেন যে আমাদের সময় সন্তানদের ইংরেজি স্কুলে ভর্তি করানো ছিল আভিজাত্যের প্রতীক। যে স্বদেশী স্কুলে আমাকে ভর্তি করে দেওয়া হয়েছিল সেই স্কুলে আমার ডান পাশে বসত আমার পিতার মুসলিম পরিচারকের ছেলে। পরিচারক মানে হচ্ছে বাবুর্চি। এবং আমার বাম পাশে বসত একজন জেলের ছেলে আর কি, তারাই ছিল আমার খেলার সাথী। যখন আমরা ক্লাস শেষে বাড়ি ফিরে আসতাম আমার মা আমাদের একসাথেই খাবার খেতে দিতেন। আমার মা স্বধর্ম পরায়ণ এবং প্রথাসম্মত গৃহিণী ছিলেন, কিন্তু ধর্ম নিয়ে গোড়ামি করা তার স্বভাব ছিল না। তাই তিনি তার ছেলের সঙ্গী অস্পৃশ্য বালকদের প্রতি ছিলেন যথেষ্ট মমতাশীল। আসলে সেই জমানায় এরকম মা পাওয়া খুব কঠিন ব্যাপার আর কি, কারণ সাধারণত ধর্মীয় ব্যাপারে পুরুষদের চেয়ে মহিলাদের গোড়ামিটা একটু বেশি। এর কারণ হচ্ছে ধর্ম যা সংরক্ষণ করে এসছে এত পর্যন্ত, পালন করার ক্ষেত্রে মহিলারাই সবসময় অগ্রগামী, এবং মহিলারা যদি কোনো কিছুকে ধর্ম মনে করেন সেখান থেকে তাদেরকে বের করা খুব কঠিন, কারণ তারা যা বিশ্বাস করেন পরিপূর্ণভাবে বিশ্বাস করতে চান। তো এই সময়ে আসলে এই যে অসাম্প্রদায়িক দৃষ্টি, এটা কেন আমরা বলি যে বাঙালি আসলে সবসময় অসাম্প্রদায়িক ছিল, সবসময়। যে কারণে 1857 সালে যখন সিপাহি বিপ্লব হলো সেখানে বাঙালি মুসলমান হিন্দু সব সিপাহী একসাথে লড়াই করেছে ইংরেজের বিরুদ্ধে, এবং বিপ্লবের পরে তারা দেখলো যে এদের দুই ধর্মের লোক একসাথে আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাহলে এদের মধ্যে বিভাজনটাকে প্রবল করো, যে ডিভাইড অ্যান্ড রুল, যে ভাগ করে দাও, দুই সম্প্রদায়কে বিভক্ত করে দাও এবং পরস্পর সংঘর্ষমান করে দাও যাতে এরা বড় কিছু করতে না পারে। কিন্তু আসলে বাঙালি সবসময় অসাম্প্রদায়িক ছিলেন। জানালে সেই সময়ে এক পাশে তার বাড়ির পরিচালকের ছেলে, এক পাশে একজন জেলের ছেলে, এটা প্রমাণ করে আমাদের অসাম্প্রদায়িক চেতনা যা হাজার বছর ধরে লালিত হয়ে এসছে এই বাংলায়। এটা তো গেল টোলের। তারপরে কেমব্রিজে তিনি ন্যাচারাল সায়েন্সে বিএ করলেন, তারপরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি, তারপরে ফিরে এলেন দেশে এবং প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দিলেন। এবং তখনকার সময় ইংরেজ শিক্ষকদের বেতন ছিল বাঙালি শিক্ষকদের দ্বিগুণ। একই ক্লাস একই শিক্ষক, বাঙালি হলে বেতন অর্ধেক, ইংরেজ হলে বেতনটা বন্ধ। এবং আসলে অহিংস নীতির যে প্রয়োগ কীভাবে করা যায়, প্রোঅ্যাক্টিভ কীভাবে থাকা যায়, জগদীশ চন্দ্র বসু হচ্ছেন তার প্রমাণ। তিনি চাকরি শুরু করলেন, স্বাভাবিকভাবে অভাব ছিল, অনটন ছিল আর কি, কিন্তু বেতন নিলেন না, বলে যে না বেতন নেব না আর কি, কিন্তু নিজের কাজ ঠিকভাবে করে যাচ্ছেন, কাজে কোনো গাফিলতি নেই। 3 বছর বেতন ছাড়া কাজ করলেন, এবং 3 বছর পরে ইংরেজরা বাধ্য হলো যে ইংরেজ অধ্যাপকের সমান বেতন তাকে দিতে আর কি। এবং শুধু দিল না, 3 বছরের যে বকেয়া বেতন এটাও একসাথে দিল। যে আসলে প্রোঅ্যাক্টিভ থাকলে কি হয়, আমরা মনে করি যে চিৎকার দিতে পারলে কি হলো আর কি, চিৎকার দিয়ে কোনো লাভ হয় না, কাজ করতে হয়, এবং কাজ করতে হয় আনন্দিত চিত্তে আর কি। যে প্রোঅ্যাক্টিভ, একজন মানুষ 3 বছর বেতন ছাড়া চাকরি করছে, তো প্রেসিডেন্সি কলেজ কর্তৃপক্ষের জন্য তো এটা একটা মানে জুতা মারা আর কি। যার ফলে ইংরেজরা বাধ্য হলো তাকে একজন ইংরেজের সমান বেতন দিতে এবং 3 বছরের বকেয়া বেতন একসাথে পরিশোধ। তো জীবনে এটা হচ্ছে প্রোঅ্যাক্টিভিটি। প্রোঅ্যাক্টিভিটি মানে চিৎকার না, প্রোঅ্যাক্টিভিটি মানে হচ্ছে প্রতিকার। প্রতিকার কিভাবে করা যায়, মানে রিজাইন করতে পারতেন, কিন্তু এটা কোনো প্রতিকার হতো না, বলে যে না কাজ করবো কিন্তু পয়সা নেবো না, যাও যেদিন আমার ন্যায্য পয়সা তুমি দেবার সেদিন আমি পয়সা নেব। একজন নেটিভের এই অবস্থান নেয়া আর কি, এর চেয়ে বড় দুঃসাহস আর কিছু হয় না। এবং বাঙালি বলি এটা সম্ভব হয়েছে। এবং জগদীশ চন্দ্র বসুকে প্রায় ল্যাবরেটরিতে ঢুকতে দেওয়া হতো না আর কি, বাথরুমের পাশে 24 বর্গফুটের একটা পরিত্যক্ত ঘর ছিল, সেটাকে পরিষ্কার করে জগদীশ চন্দ্র নিজে ওটার মধ্যে ল্যাবরেটরি স্থাপন করলেন। 24 বর্গফুট খেয়াল রাখবেন আর কি, সেখানে ল্যাবরেটরি করলেন। এবং গবেষণার জন্য কলেজ থেকে 1 টাকাও না, এমনকি আলাদা কোনো সময়ও না, ক্লাস করে যে অবসর সময় সেই সময় তিনি গবেষণা করতেন। এবং নিজের বেতন থেকে বেতন দিয়ে দেশি মিস্ত্রি একজন নিয়োগ করলেন, যন্ত্রপাতি তৈরি করার কাজে সে সাহায্য করত। বিদেশ থেকে আমদানি করা যন্ত্রপাতি দিয়ে নয়, দেশীয় কাঁচামাল দিয়ে নিজের হাতে তৈরি করেন প্রায় 200 যন্ত্রপাতি। 100 বছর পরেও এই যন্ত্রপাতিগুলোর অনেকগুলোই, যেটা বসু মানব মন্দিরে রয়েছে আর কি, এটা ইউজেবল, এটা ব্যবহার করা যায় আর কি। তো নিজের গবেষণার প্রাথমিক পর্বের প্রতিকূল পরিবেশ সম্পর্কে তিনি খুব পরবর্তীতে যা বলেছেন, ভারতবাসীরা কেবলই ভাবপ্রবণ ও স্বপ্নাবিষ্ট, অনুসন্ধান কার্য কোনোদিনই তাহাদের নহে, এই এক কথাই চিরদিন শুনিয়া আসিতাম। বিলাতের নাই, এদেশে পরীক্ষাগার নাই, সূক্ষ্ম যন্ত্র নির্মাণও এদেশে কোনোদিন হইতে পারে না, তাহাও কতবার শুনিয়াছি। তখন মনে হইল যে ব্যক্তি পৌরুষ হারিয়েছে কেবল সেই বৃথা পরিতাপ করে। অবসাদ দূর করিতে হইবে, দুর্বলতা ত্যাগ করিতে হইবে, ভারতই আমাদের কর্মভূমি, সহজ পন্থা আমাদের জন্য নহে, এই সকল কথা স্মরণ করিয়া একজন তাহার সমগ্র মন, সমগ্র প্রাণ ও সাধনা ভবিষ্যতের জন্য নিবেদন করিয়াছিল। আমরা যে বলি যে রক্ত যখন ঘাম হয়ে ঝরে তখনই সম্ভব হয়, আপাত অসম্ভব, মেহনত করতে হবে, রক্ত ঘাম হয়ে ঝরতে হবে। আপনি ঘামবেন না, ঘামের গন্ধ বেরোবে না গা থেকে, আর আপনি বড় কিছু করবেন হবে না। দেশীয় কাঁচামাল দিয়ে, দেশীয় মিস্ত্রি দিয়ে তিনি যে যন্ত্র তৈরি করলেন, সেই যন্ত্র দিয়ে তিনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উপরে গবেষণা করলেন। পাশ্চাত্যের বড় বিজ্ঞানীরা যেখানে 60 মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের রেডিও নিয়ে কাজ করতে পারছিলেন না, সেখানে জগদীশচন্দ্র প্রথম 5 মিলিমিটার দৈর্ঘ্যের রেডিও তরঙ্গ সংকেত বিনিময়ের প্রক্রিয়া আবিষ্কার করেন এবং গবেষণালব্ধ ফলাফল পাঠিয়ে দিলেন আন্তর্জাতিক জার্নালে। এবং এরপরে আমন্ত্রণ এলো ইউরোপ থেকে। 1896 থেকে ওনার বক্তৃতা শুরু হলো ব্রিটিশ অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক সম্মেলন, রয়্যাল ইনস্টিটিউট, ইম্পেরিয়াল ইনস্টিটিউট, পুরো ইউরোপ, জার্মানি, ফ্রান্স, সব জায়গায় আর কি। এটা আসলে একটা দৃশ্য স্বামী বিবেকানন্দের পরে আর কি। আমেরিকা এবং ইউরোপ ভ্রমণে কোনো বাঙালি বক্তৃতা দিয়ে বেড়াচ্ছেন এবং ইউরোপিয়ান বিজ্ঞানীরা, গবেষকরা মন্ত্রমুগ্ধের মতো শুনছেন। এখনকার অবস্থায় এটা কিন্তু চিন্তা করতে পারবেন না যে এখন থেকে 100 বছর আগে ইউরোপে কি অবস্থা ছিল। কেন? কারণ তিনি যে আবিষ্কার করেছিলেন সেই আবিষ্কারের বাস্তব প্রয়োগ করতে হয়েছে 70 বছর পরে। অর্থাৎ তিনি তার সময়ের 100 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি যথার্থ অর্থেই বাঙালি ছিলেন। বাঙালি মানে হচ্ছে পরোপকারী, সমমর্মী, দরদী আর কি। বাঙালি মানে অর্থলিপ্সু নয় আর কি। বেতার তরঙ্গ যেটা তিনি আবিষ্কার করলেন তাকে বলা হয়েছিল যে আপনি প্যাটেন্ট করেন আর কি। পরবর্তী সময় উনি খুব পরিষ্কারভাবে বলেছেন যে কেন প্যাটেন্ট করলাম না। 1901 সালে কবিগুরু রবীন্দ্রনাথকে লেখা একটা চিঠিতে যে আমি যদি একবার টাকার মোহে পড়ে যাই তাহলে আর কোনো দিন এখান থেকে বের হতে পারবো না। তার আবিষ্কার, তিনি যে যন্ত্র ব্যবহার করেছিলেন সেই যন্ত্র, মার্কোনি ইটালিয়ান বৈজ্ঞানিক, তিনি প্যাটেন্ট করে হয়ে গেলেন বেতার যন্ত্রের আবিষ্কারক। কিন্তু জগদীশচন্দ্র বসু রেডিও সিগন্যাল শনাক্তকরণে সেমিকন্ডাক্টর ব্যবহার বিষয়ে তার যে গবেষণা, সেই গবেষণা উন্মুক্ত করে দেন সকল বিজ্ঞানীর জন্য যাতে তারা আরও ফার্দার গবেষণা করতে পারে। এবং জগদীশচন্দ্র বসুর সময়ই বায়োফিজিক্স বা জীবপদার্থ বিজ্ঞান শুরু হয়। এখন তো বায়োফিজিক্স খুব ক্রমবর্ধমান একটা বিজ্ঞান আর কি। কিন্তু যখন জগদীশচন্দ্র বসু এ নিয়ে গবেষণা করেন তখন এই বিষয় আসলে তারও কেমন ধারণা ছিল না। অর্থাৎ একজন বিজ্ঞানী ও জ্ঞান অনুসন্ধানী যখন অর্থের মোহ থেকে বেরিয়ে আসতে পারেন, তিনি যুগ সৃষ্টি করেন। এই যে গাছের প্রাণ আছে এটা আবিষ্কার করলেন জগদীশচন্দ্র বসু। এবং বলা যেতে পারে গাছের প্রাণ আছে এখান থেকেই বায়োফিজিক্সের শুরু আর কি। এবং বায়োফিজিক্সের জনক তাকে বলা যেতে পারে। এবং উদ্ভিদও যে আনন্দ ব্যথা অনুভব করে, এমনকি আদর অনুভব করতে পারে, মমতা অনুভব করতে পারে, এটা বসু প্রথম আবিষ্কার করেন। তিনি প্রমাণ করেন যে গাছেরও শীত লাগে, গরমে সেও কাবু হয় আর কি। আলো, শব্দ, যে কোনো দূষণ দ্বারা সে, আলো থেকে তো আমরা জানি যে সংশ্লেষণ পদ্ধতিতে সে খাবার তৈরি করে, কিন্তু শব্দ দ্বারাও যে তার দূষণ হয়, মানে হচ্ছে খারাপ শব্দের দূষণ হবে এবং সঙ্গীত তাকে আনন্দ দেবে, এই সমস্ত বাহ্যিক উদ্দীপনায় গাছও সাড়া দিতে পারে। বসু এটাকে আবিষ্কার করেন আর কেন, জগদীশচন্দ্র বসু। কবিগুরু রবীন্দ্রনাথকে লেখা আরেকটি চিঠিতে লিখেছেন যে আমি যে কাজ আরম্ভ করিয়াছি তাহার জন্যে অসীম পরিশ্রম ও বহু অনুকূল অবস্থার প্রয়োজন। অন্যদিকে আমার সমস্ত মনপ্রাণ দুঃখিনী মাতৃভূমির আকর্ষণ ছেদন করিতে পারে না। আমার সমস্ত ইনস্পিরেশনের মূলে আমার স্বদেশীয় লোকের স্নেহ। সেই স্নেহবন্ধন ছিন্ন হইলে আমার আর কী রহিল? আমার হৃদয়ের মূল ভারতবর্ষে যদি সেখানে থাকিয়া কিছু করিতে পারি তাহলেই জীবন ধন্য হইবে। কারণ যখন তিনি এত সব আবিষ্কার করছেন তখন ইউরোপের গবেষণাগারগুলো তাকে সেখানে নিয়ে যাওয়ার জন্যে উঠে পড়ে লাগলো, যে অনেক সুযোগ সুবিধা এই সেই, কিন্তু বসু সেটাকে প্রত্যাখ্যান করলেন। 1977 সালে পদার্থবিজ্ঞানী নেভিল মট সলিড স্টেট ইলেকট্রনিক্সে অবদানের জন্য নোবেল পুরস্কার পান। তার গবেষণার পেছনে জগদীশচন্দ্র বসুর যে গবেষণা, এটা গুরুত্বপূর্ণ প্রভাব ছিল, যে কারণে নেভিল মট 1977 সালে বলেন যে আসলে জিসি বোস তার নিজের সময় থেকে এগিয়েছিলেন 60 বছরের বেশি আর কি। তিনি বলেন যে দ্য মিলিমিটার ওয়েভ দ্যাট জেসি বোস ওয়ার্কড অন ইজ দ্য ব্যাকবোন অফ ডেভেলপিং 5G। ইন ফ্যাক্ট হিজ ওয়ার্ক অন রেডিও অ্যান্ড ওয়্যারলেস কমিউনিকেশন এফেক্টিভলি মেক হিম দ্য ফাদার অফ মডার্ন ওয়াইফাই। এখনকার বিশ্বের যে রাডার থেকে শুরু করে টেলিভিশন, মহাকাশ যোগাযোগ, এই ক্ষেত্রে বসু যে ক্ষুদ্র তরঙ্গ যেটা ওয়াইফাইতে ব্যবহার হয় এটা মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। আসলে একজন ভালো মানুষ যদি হন, কেউ দেশপ্রেমিক মানুষ যদি হন, মানুষপ্রেমিক মানুষ যদি হন, তার ভেতরে প্রজ্ঞা এবং ইনটুইশন খুব চমৎকার কাজ করে। এবং সূর্য থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয় এটা তিনি প্রথম বলেন, এবং যেটা 1944 সালে পরবর্তী গবেষণায় বিজ্ঞানীরা কনফার্ম করেন যে সূর্য থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয়। প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে 1914 সালে এক্স রে প্রয়োগ করে। পদার্থবিজ্ঞানে মেরি কুরি স্বীকৃতি পেলেন আহত সৈনিকদের চিকিৎসা করে। আর কলকাতায় জগদীশচন্দ্র বসু এক্স রে দিয়ে রোগীর শরীরে ছবি তুলতে শুরু করেছিলেন 1899 সালে, ম্যারি কুরির 15 বছর আগে। কবিগুরু রবীন্দ্রনাথ তার বন্ধু ছিলেন, তাকে লেখা সে 1899 সালের চিঠিতে তিনি এই কথাগুলো লেখেন। জগদীশচন্দ্র বসু তার গবেষণার কোনো প্যাটেন্ট গ্রহণ করেন নাই, এই জন্যে যে টাকার পেছনে মন চলে গেলে আর গবেষণা করতে পারবেন না, বিজ্ঞান নিয়ে চর্চা করতে পারবেন না, সাধনা করতে পারবেন না। কিন্তু 2012 সালে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স, যেটা টেকনিক্যাল প্রফেশনালদের বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, তারা 1895 সালে জগদীশচন্দ্র বসু শর্ট ওয়েভ কমিউনিকেশন, এই যে ওয়াইফাই কমিউনিকেশন নিয়ে যে গবেষণা করেছেন, সেই গবেষণাকেই বলেছেন যে এটা একটা মাইল স্টোন আবিষ্কার যা পরবর্তী 120 বছর পর্যন্ত এর প্রভাব অব্যাহত থেকেছে। ইনস্টিটিউট তার অ্যাসেসমেন্টে বলেন যে হি জেনারেটেড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বিফোর ইনস্ট্রুমেন্টস ইভেন ইভলভ টু মেজার দ্য ফ্রিকোয়েন্সিজ দ্যাট লো। ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স জগদীশচন্দ্র বসুকে 2012 সালে ফাদার অফ রেডিও সায়েন্স হিসেবে স্বীকৃতি দেন, এবং এই স্বীকৃতির কারণ হিসেবে তারা বলেন মার্কোনির আবিষ্কৃত রেডিওতে তারহীন সংকেত পাঠানোর মূল যন্ত্রের আবিষ্কারক ছিলেন জগদীশচন্দ্র বসু। জগদীশচন্দ্র বসু একমাত্র বাঙালি যার নামকরণে চাঁদের একটি আগ্নেয়গিরির জ্বালামুখের নামকরণ করা হয়েছে। আসলে তিনি প্যাটেন্টের পেছনে যান নাই, কারণ তিনি অর্থের পেছনে ছোটাটাকে কখনো বিজ্ঞানী সুলভ দৃষ্টিভঙ্গি মনে করেন নাই। তিনি 78 বছর বেঁচেছিলেন। 1937 সালে 23 নভেম্বর তিনি মারা যান, এবং তিনি জন্মগ্রহণ করেন 1858 সাল, সিপাহী বিপ্লব তখন চলছিল, 30 নভেম্বর ময়মনসিংহে। তো আমরা ওয়াইফাইয়ের জনক, বেতার বিজ্ঞানের জনক জগদীশচন্দ্র বসুর প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি, এবং তার এই যে অহিংস আন্দোলন, যে অন্যায়ের প্রতিবাদ, আসলে গীতার শিক্ষা থেকে বোঝা যায় যে অন্যায়কারীরা যদি দক্ষ মানুষ, ভালো মানুষের নেপথ্য সমর্থন না পায়, নীরব সমর্থন না পায়, সে অন্যায় টিকে থাকতে পারে না। তো তিনি নীরব প্রতিবাদ করেছেন, অহিংস প্রতিবাদ করেছেন, যে অহিংসা শিক্ষা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, সেই অহিংসা শিক্ষা তিনি তার জীবনে সবসময় প্রয়োগ করেছেন। সেই অহিংস নীতি, সেই প্রোঅ্যাক্টিভ এবং নিজের কাজ করে যাওয়া, আমরা হলে কি করতাম? রিঅ্যাক্টিভ হতাম। বেতন অর্ধেক দিচ্ছে, যা কাজই করবো না, অথবা অর্ধেক কাজ করব। কিন্তু না, পুরো কাজ করেছেন তিনি, বেতন নেবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার আসল বেতন ঠিক না করছো না দিচ্ছ, কাজও ছাড়বো না নেবো না। এই যে অহিংসা, এই যে প্রোঅ্যাক্টিভ, এবং নিজের কাজে সব সময় অন্য কে কি বললো না প্রলুব্ধ হবেন না, এবং যে প্রলুব্ধ হয় নাই সেই ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে। তখন ইউরোপিয়ানরা ছিল প্রভু, তারা মার্কোনিকে প্রচার করেছেন, কিন্তু ইতিহাস খুব নির্মম। কেউ যদি সত্যের জন্য কাজ করেন, তার সময় তাকে স্বীকৃতি না দিল, ইতিহাস তাকে মাথা নুইয়ে স্বীকৃতি দেয়। কারণ সত্যের শক্তি হচ্ছে এত বড়, এত প্রবল, এত সর্বপ্লাবীর,